الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না? যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শোকাবহ মহররম।
শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে কারবালার শাশ্বত বিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। ধারাবাহিক এই আলোচনার আজকের এ পর্ব পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি বাবুল আক্তার।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
কারবালার শাশ্বত বিপ্লবের ঘটনা প্রবাহ, খোদ্দেশ্য এবং তাৎপর্য অনুধাবন নিয়ে নানা বিভ্রান্তি দেখা যায়। এর কয়েকটি কারণ হচ্ছে কায়েমি স্বার্থবাদীদের অপব্যাখ্যা, ধূম্রজাল ও বেদাত বা কুপ্রথা প্রতিরোধের নামে কারবালার বিপ্লবী চেতনাগুলো প্রতিরোধের চেষ্টার পাশাপাশি সরলমনা মুসলমানদের অজ্ঞতা, সরলতা এবং ইসলামের সঠিক ও বিপ্লবী ধারা থেকে দূরে থাকা। বিষাদ সিন্ধু জাতীয় কোনো কোনো সাহিত্যকর্মে কারবালার শাশ্বত বিপ্লবকে মহান ইসলামের বৈপ্লবিক নীতিমালা সংরক্ষণের প্রচেষ্টা হিসেবে না দেখিয়ে একে দেখানো হয়েছে নারী ঘটিত জাগতিক প্রেম নিয়ে দ্বন্দ্ব ও সংঘাত থেকে উচ্ছারিত মর্মান্তিক ঘটনা প্রবাহ হিসেবে। কারবালার মহাবিপ্লবের অদৃষ্টবাদী ব্যাখ্যাও অনেকে প্রচার করেন অজ্ঞতার কারণে অথবা জালিম গোষ্ঠীগুলোর অশুভ উদ্দেশ্য পূরণে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে। অদৃষ্টবাদীদের কেউ কেউ বলেন, মহান আল্লাহ তো জানতেন এমনটা হবে, তাহলে তিনি কেন ইয়াজিদি জুলুম ঠেকানোর ব্যবস্থা নিলেন না, অথবা কেন ইয়াজিদ বাহিনীর উপর আজাব নাজিল করলেন না, অথবা এভাবেও বলেন যে ভাগ্যের লিখন যায় না খণ্ডন।
আসলে শিক্ষক যখন জানেন যে পড়াশোনায় অমনোযোগী ও অলস ছাত্ররা পরীক্ষায় খারাপ ফল করবে এবং তার হুঁশিয়ারিকেও গুরুত্ব না দিয়ে এ ধরনের কোনো কোনো ছাত্র পরীক্ষায় ফেল করবে ও শেষ পর্যন্ত যখন তারা যখন খারাপ ফল করেই বসে, সেজন্য যেমন শিক্ষকের ভবিষ্যৎবাণীর জ্ঞানকে যেমন দায়ী করা যায় না, তেমনি জালিমদের জুলুমেরও জন্য সব বিষয়ে জ্ঞানী মহান আল্লাহর ভবিষ্যৎ সম্পর্কিত জ্ঞান থাকাকে দায়ী করা যায় না। অন্যদিকে মহান আল্লাহ মানুষকে নানাভাবে পরীক্ষা করবেন বলে কোরআনেই উল্লেখ করেছেন। তাই কারবালার মহাপরীক্ষায় যারা ফেল করেছেন তার জন্য মহান আল্লাহ দায়ী নন। অন্যদিকে ইমাম হোসাইন আল ইসলাম ও তার নিবেদিত প্রাণ যে সঙ্গীরা অনন্য কৃতিত্বের সঙ্গে মহান আল্লাহর এই মহাপরীক্ষায় পাশ করেছেন, তাও জোর করে আল্লাহর পক্ষ থেকে পাশ করিয়ে দেয়া বা ঘটনাক্রমে তথা ভাগ্যের জোরে পাশ করে ফেলার মতো বিষয় ছিল না। সত্যের পক্ষে সবসময় বেশি মানুষ পাওয়া যায় না, বরং সত্যের তথা ইমানের কঠিন পরীক্ষায় কখনো কখনো মাত্র মুষ্টিমেয় সংখ্যক মানুষই অবিচল থাকতে পারে। অনেক নবী রাসূলের জীবনীতে দেখা যায় যে তারা শত শত বছর ধরে সত্যের পক্ষে প্রচার কাজ চালিয়েও মাত্র হাতে গোনা কয়েকজনকে সমর্থক করতে পেরেছেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সহ অতীতের সব নবী রাসূল জানতেন যে কারবালা নামক ইমানের মহা পরীক্ষাস্থলে ইসলামকে রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন ইমাম হোসেন আলাইহিসাল্লাম ও নবী পরিবারের অনেক সদস্য সহ একদল নিবেদিত প্রাণ খাঁটি মুসলমান। নবী রাসূলরা ইমাম হোসেনের জন্য আগাম কান্নাও করেছেন বলে বর্ণনা রয়েছে। আমিরুল মোমিনিন হযরত আলীও জানতেন যে কারবালায় একদিন কি কি ঘটবে। একবার তিনি যখন বিদ্রোহী মুয়াবিয়াকে দমনের জন্য ইরাকের কারবালা হয়ে সিরিয়ার দিকে যাচ্ছিলেন, তখন তিনি কারবালার ময়দানে যাত্রা বিরতি করে স্পষ্টভাবে কয়েকজন সঙ্গীকে দেখিয়ে বলে দেন যে এখানেই আমার হুসেনকে শহীদ করা হবে, এখান থেকে একদল বিভ্রান্ত মুসলমান হুসেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে সরাসরি জাহান্নামে যাবে ও অন্য অল্প একদল মুসলমান হুসেনের সঙ্গী হয়ে শাহাদাত বরণ করে সরাসরি বেহেশতে যাবে। ওই যে ওই স্থানটাতে হুসেনের কাফেলার মাল সামান নামানো হবে, ওই স্থানটাতে তাদের সফরের পশু তথা উট ঘোড়াদের পানি দেওয়া হবে। কারবালার ঘটনার প্রায় দুই যুগ আগে হযরত আলীর এই সফরের একজন সঙ্গী বা সহযোদ্ধা ওই স্থানে ইমাম হোসেন আলাইহিসসালামের জন্য আলীর কান্নার ঘটনা উল্লেখ করে বলেছিলেন, আমরাও সেদিন খুব কেঁদেছিলাম।
পরিহাসের বিষয় হল আমিরুল মোমিনীন হজরত আলীর ওই ভবিষ্যৎবাণীর সাক্ষী সেই ব্যক্তিটি তথা সেদিনের সেই সফর সঙ্গী ইমাম হুসাইনের পক্ষে আগাম কান্নাকাটি ও পরে সিফিনের যুদ্ধে আলীর পক্ষে লড়াই করা ওই ব্যক্তি ইয়াজিদ বাহিনীর সদস্য হয়ে ইমাম হুসাইনের বিরুদ্ধে লড়াই করতে কারবালা এসেছিল। ঘটনাক্রমে তার স্মৃতিতে প্রায় ২৫ বছর আগে হজরত আলীর সেই কথাগুলো স্মরণে আসে। স্মরণে আসার পরপরই সে ইয়াজিদ বাহিনীর প্রতি ঘৃণা ভরা মন নিয়ে তাদের শিবির ত্যাগ করে ঘোড়া ছুটিয়ে ইমাম হুসাইনের শিবিরে গিয়ে ইমামের সঙ্গে দেখা করেন ও স্মৃতিতে ভাষ্যর সেই সব ঘটনা খুলে বলেন। ইমাম তখন বলেন যে তুমি কি এখন আমাদের দলে না ওই দলে আছো? সে বলল, কোনো দলেই না, আমি ভয় পাচ্ছি যে ইয়াজিদ বাহিনী বা ক্ষমতাসীন সরকারের লোকেরা আমার পরিবারকে কষ্ট দেবে বা আমার ঘর বাড়ি দখল করবে। এভাবেই ওই ব্যক্তি সরাসরি বেহেশতে যাওয়ার সুযোগ হাতছাড়া করে। ইমাম তাকে বলেন যে আমি কারবালায় সম্ভাব্য যুদ্ধে সাহায্যের আবেদন জানানোর আগেই তুমি অঞ্চল ছেড়ে চলে যাও, নইলে তুমি আমায় সাহায্য না করার অপরাধে জাহান্নামে যাবে। লোকটি মহরমের প্রথম দিকেই ওই অঞ্চল ছেড়ে নিজ বাড়ির দিকে চলে যায়।
কারবালার মহাবিপ্লবের ঘটনায় এভাবে অনেকে ভয়ের কারণে পরিবার ও ধন সম্পদ আর দুদিনের পার্থিব জীবনের প্রতি অতিরিক্ত মায়ার কারণে সত্যের শিবিরে যুক্ত হতে পারেনি। ওই মহাপরীক্ষায় অনেকেই তাই পাশ করতে পারেননি, আর অনেকে ইমামের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরাসরি জাহান্নাম কিনে নিয়েছিল। অন্যদিকে ইমাম, নবী পরিবার ও ইমামের সঙ্গীরা সত্য আর বাস্তবতাকে বুঝতে পেরে বাহ্যিক পরাজয় ও শাহাদাতকে নিশ্চিত জেনেও সব প্রলোভন ও ভয় কাটিয়ে সরাসরি বেহেশতে যাবার সুযোগ লুফে নিয়েছিল, আর অনন্য বীরত্ব ও ত্যাগের জন্য তাদের নামও ইতিহাসের পাতায় অমর হয়ে গেছে হুসেনি সেনা হিসেবে। আর যারা প্রবল অনুরাগ সত্ত্বেও অনিবার্য ও অপ্রতিরোধ বাধার কারণে ইমামের শিবিরে যোগ দিতে পারেনি, তাদেরকেও মহান আল্লাহ ইমামের সঙ্গী হিসেবে কবুল করবেন। আর বর্তমান যুগেও যারা ইমামের অনুরাগী ও প্রকৃত বিপ্লবী ইসলামের অনুরাগী হিসেবে সব ময়দানে সক্রিয় থাকবেন, তারাও ইমামের সঙ্গী হওয়ার মর্যাদা পাবেন এবং লোভী, ভীরু, কাপুরুষ ও জালিম শক্তিগুলোর সঙ্গে আপোষকারীরা আল্লাহর কাছে ইয়াজিদি শক্তির অনুচর হিসেবেই বিবেচিত হবেন।
তো শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা আলোকবিদ্যা ক্ষেত্রে বিখ্যাত মুসলিম মনীষী ইবনে হিশামের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা মহান এ মনীষীর অন্যান্য গবেষণা কর্ম সম্পর্কে আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।
যদিও ইবনে হিশাম তার মতামত ব্যাখ্যা করার ক্ষেত্রে পূর্বসূরীদের যেমন টলেমি ও ইউক্লিডের মতামতকে ব্যবহার করেছেন, কিন্তু এটা স্পষ্ট বলা যায় অপটিক্যাল বা আলোকবিদ্যা বিষয়ে তার চিন্তাভাবনাগুলো একেবারেই তার নিজস্ব এবং পূর্বসূরীদের কাছ থেকে প্রাপ্ত কিছু নয়। কেননা তার পূর্বে গ্রিক কিংবা মুসলিম মনীষীদের মধ্যে এ সংক্রান্ত গবেষণা হয়নি। ইবনে হিশাম অনেক বিষয়ে গ্রিকদের মতামত সংশোধন ও সংস্কারক হিসেবেও সুপরিচিত ছিলেন। তার রচিত আল মানাজার গ্রন্থসহ অন্যান্য লেখায়ও এর প্রমাণ পাওয়া যায়। আলোকবিজ্ঞানের জনক হিসেবে পরিচিত ইবনে হিশামের অসামান্য অবদানের কারণে আজ আমরা ছবি তোলার যন্ত্র, ভিডিও করার যন্ত্র বা ক্যামেরা, সিনেমা প্রদর্শনের জন্য প্রজেক্টর প্রভৃতি যন্ত্রপাতি ব্যবহার করতে পারছি। তিনি আলোকবিদ্যার উপর একটি মূল্যবান গ্রন্থ রচনা করেন এবং ম্যাগনিফাইং গ্লাস তারই তৈরি। ইবনে হিশাম আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যে অনুপাত নির্ণয় করেন এবং অন্ধকার কক্ষের বৈশিষ্ট্য নিয়েও তিনি অনেক গবেষণা ও ব্যাখ্যা প্রদান করেছেন। এছাড়া তিনি চোখের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছেন।
জ্যোতির্বিদ্যা বিষয়ে ইবনে হিশামের প্রায় 20টি গ্রন্থ রয়েছে, তবে তার খ্যাতির প্রধান কারণ মাকালি ফি হায়াত আল আলাম গ্রন্থের কারণে। এটি ছিল তার প্রথম দিকের রচনাগুলোর মধ্যে একটি। চোখ থেকে যে আলোকরশ্মি বের হয় তার উপরেই মূলত এ বইটিতে তিনি আলোচনা করেছেন। তিনি চাঁদকে এমন একটি মসৃণ দেহের সাথে তুলনা করেছেন যা সূর্যের আলোকে প্রতিফলিত করে। ইবনে হিশামের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত আল মানাজার গ্রন্থটি মধ্যযুগে পশ্চিমে নিয়ে যাওয়া হয়। আব্রাহাম হেব্রায়ুস 1300 ক্যাস্টিলের রাজা আলফোন ভাসির নির্দেশে এটিকে স্প্যানিশ ভাষায় অনুবাদ করেন। এই অনুবাদটি একজন অজানা অনুবাদক বুক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাড দ্য স্কাই শিরোনামে ল্যাটিন ভাষায় অনুবাদ করেছিলেন। এ গ্রন্থে ইবনে হিশাম সূর্য থেকে চাঁদের আলো গ্রহণ এবং পৃথিবীতে তার প্রতিফলন বিষয়ে বিশদ ব্যাখ্যা দিয়েছেন। কয়েক শতাব্দী ধরে এ বইটি ইউরোপের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত ছিল।
অন্ধকার ঘর ও সেটাতে আলো প্রবেশের মাধ্যমে ছবি তোলার অভিনব কৌশল আবিষ্কার করেন ইবনে হিশাম বাসরি। তার এই আবিষ্কারের ফলেই ছবি তোলার জন্য ক্যামেরা তৈরি হয়েছিল। তিনি সূর্যগ্রহণ পর্যবেক্ষণের জন্য অবস্কিউরা ক্যামেরা উদ্ভাবন করেন এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিদ্যা ও যন্ত্রপাতি ক্রুসেডের যুদ্ধের সময় ইউরোপে প্রবেশ করে। ইবনে হিশামের এ সংক্রান্ত গবেষণাকর্ম ও আবিষ্কার ইউরোপের আলোকচিত্র শিল্পীদের কাছে অনেক গুরুত্ব পায়। 1600 ইতালির বহু চিত্রশিল্পী সঠিক চিত্রাঙ্কন ও নকশা তৈরি এবং দূরের বস্তু দেখার জন্য এসব যন্ত্রপাতি ব্যবহার করতেন। মোট কথা, ইবনে হিশাম ছিলেন ফটোলজির জনক। ফটোলজি বিদ্যাকে তিনি সুশৃঙ্খল রূপ দেন। আলো নিয়ে এবং ছায়া নিয়ে তিনি ব্যাপক গবেষণা চালিয়েছেন। অন্ধকার কক্ষের বৈশিষ্ট্য নিয়েও তিনি অনেক গবেষণা করেছেন। একইভাবে তিনি আলোর প্রতিফলনের নিয়মের ক্ষেত্রে চমৎকার কিছু গবেষণা করেছেন।
ফটোলজি এবং পদার্থবিজ্ঞান বিষয়ে ইবনে হিশামের গুরুত্বপূর্ণ অনেক বই এখনও পাওয়া যায়। তার লেখা আল মানাজার বইটি ল্যাটিনে অনুদিত হবার পর সেই মধ্যযুগে এটি পশ্চিমা বিশ্বে ফটোলজি এবং পদার্থবিজ্ঞানের উপর গভীর প্রভাব ফেলেছিল। তবে ইবনে হিশামের পর মুসলিম বিশ্বে ফটোলজি বিদ্যা চর্চায় আগ্রহ কমে যায়। এমনকি খাজা নাসিরউদ্দিন তুসির মতো বড় বড় মনীষীও ইবনে হিশামের অবদান সম্পর্কে ততটা অবহিত ছিলেন না। তবে পরবর্তীকালে অর্থাৎ হিজরি 7 ফটোলজি নিয়ে পুনরায় চর্চা শুরু হয় এবং কুতুবুদ্দিন সিরাজি ফটোলজির একটি শাখাকে ইরানে ব্যাপকভাবে প্রবর্তন করেন। আধুনিক পাশ্চাত্যে ফটোলজি নিয়ে যতটা চর্চা হচ্ছে তা বহুলাংশেই ইবনে হিশামের মতো মুসলমান বিজ্ঞানীদের অবদানের কাছে ঋণী। এ কারণেই পাশ্চাত্যে ইবনে হিশামকে ফটোলজির জনক উপাধিতে ভূষিত করা হয়েছে। বিখ্যাত ব্রিটিশ দার্শনিক ও বিজ্ঞানী রজার বেকনও পরিপূর্ণভাবেই ইবনে হিশামের প্রভাবে ভীষণ রকম প্রভাবিত ছিলেন।
ইবনে হিশামের লেখা কিতাব আল মানাজার গ্রন্থকে নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকার সমকক্ষ ধরা হয়। তার সাত খণ্ডে প্রকাশিত এই বইটি আলোকবিজ্ঞান সম্বন্ধে সমসাময়িক বটেই, পরবর্তী কয়েক প্রজন্মের বিজ্ঞানীদের ধারণায় আমূল পরিবর্তন আনে। তখন পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল চোখ থেকে আলো কোনো বস্তুর উপর পড়লে আমরা সে বস্তুটি দেখতে পাই। এই ধারণাটি ছিল অ্যারিস্টটলের, কিন্তু ইবনে হিশাম বিভিন্ন যুক্তি দিয়ে এটি ভুল প্রমাণিত করেন। যেমন, বহু দূরের তারকারাজে আমরা চোখ মেলেই দেখতে পাই। আমাদের চোখের আলো কতটা শক্তিশালী যে এত পথ মুহূর্তেই পাড়ি দিয়ে সে তারকার কাছে পৌঁছে যায়। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি ঘোষণা করলেন, কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে এলে তবেই আমরা সেই বস্তুটি দেখতে পাই। তিনি আলোকরশ্মির সরল পথে গমনের বিষয়েও পরীক্ষা করেন।
ইবনে হিশাম কিতাব আল মানাজির ছাড়াও আলোকবিজ্ঞানের উপর রিসালা ফিল দাও বা ট্রিটিজ অব লাইট রচনা করেন। এখানে তিনি আলোর প্রতিসরণ, বিচ্ছুরণ, গ্রহণ, রংধনু, অধিবৃত্তিক কাজ, বিবর্ধন কাজ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। চোখের জৈবিক গঠন ও ব্যবচ্ছেদ বিষয়েও বিস্তারিত আলোচনা করেন। তিনি আলো বিষয়ক এত গবেষণা করেন যে সেগুলো বিস্তারিত বর্ণনা করতে গেলে একাধিক প্রবন্ধের প্রয়োজন হবে। ইবনে হিশামের মোট গ্রন্থের সংখ্যা 200টির বেশি, যার মধ্যে 96টি বৈজ্ঞানিক। তবে সেসবের মধ্যে বর্তমানে টিকে আছে মাত্র 46টি। তারপরও 46টি গ্রন্থ তাকে প্রতিষ্ঠিত করেছে কালের অন্যতম শ্রেষ্ঠ একজন গবেষক, পর্যবেক্ষক এবং বিজ্ঞানী হিসেবে। বর্তমানে পশ্চিমা বিজ্ঞানীদের নিকট যে মুসলিম বিজ্ঞানীর নামটি সবচেয়ে জনপ্রিয় তা হচ্ছে ইবনে হিশাম, যিনি পাশ্চাত্যে আল হাজেন বা আল হাইথাম নামেও পরিচিত।
তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা এ সংক্রান্ত আলোচনা অব্যাহত রাখব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
চিরভাস্বর কারবালার মহাবিপ্লব।
শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে চিরভাস্বর কারবালার মহাবিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। আজকের এই পর্ব পরিবেশন করছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। কারবালার মহাবিপ্লবের মহানায়ক ইমাম হুসাইন আল ইসলাম যা যা চেয়েছিলেন তা সফল হয়েছে কি? প্রতিটি খোদাই বিপ্লবের থাকে তাৎক্ষণিক বা সমসাময়িক লক্ষ্য ও সুদূরপ্রসারী লক্ষ্য। ইমাম হুসাইনের বিপ্লবের ফলে জালিম উমাইয়া, তাগুতি ও খোদাদ্রোহী মুনাফিক গোষ্ঠী ইসলামকে গলা টিপে চিরতরে হত্যার যে ব্যবস্থা পাকাপোক্ত করতে চেয়েছিল তা সম্ভব হয়নি। ইমাম ও তাঁর সঙ্গীদের অপূর্ব আত্মত্যাগ মুসলিম জাতির নিভুনিভু বিবেকের উপর এনেছিল প্রবল কষাঘাত। যাদের মধ্যে ইমানের কিছু আলো ছিল ও যারা ইসলামকে এবং সত্যকে মোটামুটি অনুসরণ করতে চাইতেন তারাও বিবেকের প্রবল দংশনে আত্মহারা হয়ে ওঠেন। ফলে দেখা দেয় তাওয়াবিনদের আন্দোলন এবং গোটা ইসলামী ভূখণ্ডে উমাইয়া ও ইয়াজিদি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনমত প্রবল হয়ে ওঠে। ফলে ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে কোলাঙ্গার উমাইয়া শাসক গোষ্ঠী।
ইতিহাস সাক্ষ্য দেয় যে কারবালা বিপ্লবের প্রভাবের কারণেই ব্যাপক ত্রাস ও ধ্বংসযজ্ঞ চালিয়েও আশুরার ঘাতক মুনাফিক চক্র রক্ষা পায়নি। তাদের শীর্ষস্থানীয় প্রায় সবাই বীর মুখতারের প্রতিশোধ আন্দোলনের আগুনে পুড়ে কঠোর শাস্তি পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আহলে বাইতের পবিত্র সদস্যদের জনপ্রিয়তা ক্রমেই বাড়তে থাকে এবং এক পর্যায়ে নবী বংশকে ক্ষমতায় বসানোর আন্দোলন শুরু হয় ও এই আন্দোলনের জের ধরেই পতন ঘটে উমাইয়া রাজবংশের। যদিও এই আন্দোলনের মহান উদ্দেশ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ক্ষমতা গ্রহণ করেছিল মহানবীর চাচার বংশের একদল ব্যক্তি, কিন্তু এরই মধ্যে প্রকৃত মুহাম্মাদী ইসলামের সাংস্কৃতিক ও জ্ঞানগত ভিত্তি জোরদার হয়ে ওঠে।
অন্যদিকে কারবালার সুদূর প্রসারের প্রভাবের কারণে এই মহাবিপ্লব হয়ে ওঠে যুগে যুগে ষোড়শ শাসক ও খোদাদ্রোহী শাসকদের বিরুদ্ধে মুক্তিকামী জাতিগুলোর, বিশেষ করে মুসলিম জাতিগুলোর দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার অনন্য আদর্শিক অনুপ্রেরণার উৎস। তাই বলা যায় যে ইমাম হুসাইনের তাৎক্ষণিক বা সমসাময়িক ও সুদূর প্রসারী লক্ষ্যগুলো সফল হয়েছে এবং হুসাইন বিরোধী ইয়াজিদি চেতনাধারীদের আদর্শ সবসময় আশুরা সংস্কৃতির আদর্শিক চেতনার দিক থেকেই সবচেয়ে বড় হুমকি ও চ্যালেঞ্জের সম্মুখীন।
ইমাম হুসাইন আলাইহিসসালাম মুয়াবিয়ার প্রায় ২০ বছরের অবৈধ শাসনামলে অনেক ধৈর্য ধরে সংখ্যায়তি অল্প হলেও এমন একদল খাঁটি মুমিন ও অনুরাগী গড়ে তুলতে পেরেছিলেন যারা ইসলাম ও ন্যায়ের ঝান্ডাকে উঁচু করার জন্য জীবনের সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। তাদের কাছে এই লক্ষ্য অর্জনের পথে শাহাদাত বরণ করা ছিল শিশুর কাছে মাতৃস্তন্যের চেয়েও অনেক বেশি প্রিয়। আশুরার রাতে ইমাম তাদের পরীক্ষা করেছিলেন চূড়ান্তভাবে। তিনি তাদেরকে বারবার বলেছিলেন, তোমরা চলে যাও, তোমরা পালিয়ে যাও রাতের আঁধারে, কেন আমার জন্য জীবন বিসর্জন দেবে? ওরা শুধু আমাকেই পেতে চায় ও আমাকেই নতজান করতে বা হত্যা করতে চায়। কিন্তু তারা বলেছিলেন, আমরা আপনার জন্য কেবল একবার নয় হাজার বারও মধ্যে প্রস্তুত। আমাদেরকে যদি বারবার পুড়িয়ে হত্যা করা হয়, ছাই করা হয় ও আবার জীবন ফিরে পাই, তবুও আপনার জন্য বারবার জীবন বিসর্জন দিতেই থাকব। তাই হজরত ইমাম হুসাইন আলাইহিসসালাম পরবর্তীতে নিজ বোন হজরত জাইনাবকে বলেছিলেন, আমার সঙ্গীরা ইতিহাসের সর্বোত্তম সঙ্গী।
অর্থাৎ ইমাম হুসাইন তার বোনকে এটাই বলতে চেয়েছিলেন যে আমার এই সঙ্গীদেরকে আমার পরীক্ষা করা হয়ে গেছে, আগামীকাল শাহাদত নিশ্চিত জেনেও তাঁরা আমাকে ছেড়ে পালিয়ে যেতে প্রস্তুত নয়। তাই আগামীকাল কি হবে তা নিয়ে দুর্ভাবনায় নিমজ্জিত না হতে তিনি বোনকে অনুরোধ করেন। শহীদ সম্রাট ইমাম হুসাইন আল ইসলাম আশুরার রাতে তার সঙ্গী সাথীদেরকে প্রশংসা করে বলেন, আমি পৃথিবীতে তোমাদের চেয়ে বিশ্বস্ত ও উত্তম কোনো সহযোগীর সন্ধান পাইনি। ইমাম হুসাইন আল ইসলাম কিন্তু বললেন না, নিরপরাধ হওয়া সত্ত্বেও আগামীকাল তোমাদেরকে হত্যা করা হবে। বরং তিনি এমন এক সনদপত্র পেশ করলেন যার মাধ্যমে তাঁর সহযোগীরা বদরের যুদ্ধে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সহযোগীদের চেয়েও মর্যাদা সম্পন্ন হলেন, তাঁর পিতা হযরত আলী আল ইসলামের সহযোগীদের চেয়েও মর্যাদা সম্পন্ন হলেন।
নবীদের যারা সাহায্য করেছেন তাদের সম্পর্কে পবিত্র কোরআনে বলা হচ্ছে, কত নবী যুদ্ধ করেছেন তাদের সাথে বহু আল্লাহওয়ালা ছিল, আল্লাহর পথে তাদের যে বিপর্যয় ঘটেছিল তাতে তারা হীনবল হয়নি ও নতি স্বীকার করেনি, আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। অথচ ইমাম হুসাইন আলাইহিসসালাম প্রকারান্তরে তাঁর সহযোগীদেরকে আম্বিয়া কেরামের এই সকল সহযোগীদের চেয়েও মর্যাদা সম্পন্ন বলে ঘোষণা দিয়েছেন। ইমামের সঙ্গীরা কিভাবে এতটা সাহসী ও ত্যাগী হতে পেরেছিলেন? এর উত্তর হল, দুনিয়ার লোভ লালসা, পদ, ক্ষমতা ও সম্পদের মোহ বা পরিবার পরিজন, নিজ গোত্র বা বন্ধু বান্ধবের সাহচর্য এবং আপোষকামী জীবনকে ভালোবাসার ও অনেক দিন বাঁচার মানবীয় দুর্বলতাকে তারা মন থেকে নির্মূল করতে পেরেছিলেন। কিন্তু মুসলিম উম্মার বিশাল অংশই এই পরীক্ষায় জঘন্যভাবে ফেল করেছিল। তাদের কাছে ইসলাম, ন্যায় বিচার ও সত্যের চেয়েও গুরুত্ব পেয়েছিল দুনিয়ার অল্প কয়েক বছরের জীবন, নিজ গোত্র এবং পরিবার পরিজনের মায়া বা সম্পদ ও পদের আকর্ষণ।
যারা ঈমান ও ইসলামকে বুঝতে পেরেছিলেন এবং তা শিখতে পেরেছিলেন, মহানবীর পবিত্র আহলে বাইত থেকে তাঁদের কাছে তাগুতি শক্তির সঙ্গে আপোষকামীর জীবন ছিল সবচেয়ে ঘৃণার জীবন। কারবালার সেই আদর্শেরই প্রতিফলন দেখা গেছে ইরানের ইসলামী বিপ্লবে। যারা ইসলামের মহাশত্রু ও যারা মুনাফিক, তাদেরকে কখনো কোনো বিপ্লবী মুসলমান কোনো ধরনের সুবিধা দিতেও, এমনকি তাদের প্রতি হাসি মুখে কথা বলতেও প্রস্তুত নয়। পবিত্র কোরআনও এটাই শিক্ষা দেয়। বড় শয়তান মার্কিন সরকার ও ইহুদিবাদী ইসরায়েলকে এবং তাদের সহযোগী মুনাফিক চক্রকে এজন্যই সর্বোচ্চ মাত্রায় ঘৃণা করেন বিশ্বের বিপ্লবী মুসলমানরা। তাই কারবালার শহীদদের জন্য অনুরাগ ও শোক প্রকাশেরই আরেকটি দিক হল তাঁদের বা তাদের আদর্শের শত্রুদের প্রতিও সর্বোচ্চ ঘৃণা করা এবং তাদেরকে অভিশাপ দেওয়া ও তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা প্রকাশ্যে সবাইকে জানিয়ে দেয়া, যাতে মহান আল্লাহ সন্তুষ্ট হন। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই আলোচনা।
সবার প্রতি রইল আবারও গভীর শোক ও সমবেদনা। প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়: রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের জবাবের আসর। প্রিয়জন, আজকের আসর উপস্থাপনায় রয়েছি যথারীতি আমরা তিনজন। আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান,
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো উম্মতের উপর ক্রুব্ধ হন এবং তাদের উপর শাস্তি নাজিল করেন, তখন তাদের দ্রব্যমূল্য বেড়ে যায়, তাদের আয়ু কমে যায়, তাদের ব্যবসায় লাভ হয় না, তাদের ফলমূল ভালো হয় না, তাদের নদীনালাগুলো পানিতে পূর্ণ থাকে না, তাদের উপর বৃষ্টি বর্ষিত হয় না, এবং তাদের দুষ্টরা তাদের উপর কর্তৃত্বশীল হয়।
আমরা এমন কিছু করব না যাতে আল্লাহ ক্রুদ্ধ হন এবং সর্বদা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব। এ কামনা করে নজর দিচ্ছি ইমেলের দিকে। আজকের আসরে আমরা শ্রোতাদের চিঠির পাশাপাশি আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কয়েকজন প্রতিযোগীর লেখা পড়ে শোনাব। প্রথম লেখাটি বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার সেতু রেডিও ফ্যান ক্লাবের সভাপতি সুলতান মাহমুদ সরকারের। তার লেখার কিছু অংশ তুলে ধরছি। তিনি লিখেছেন,
আমি 1990 সালে নবম শ্রেণীর ছাত্র। তখন থেকেই রেডিও শোনা আমার শখ। রেডিও শোনা, রেডিওতে চিঠি লেখা, চিঠি লেখার পর তাঁদের কাছ থেকে তার উত্তর পাওয়া, সব মিলিয়ে রেডিওকে আমি তখন থেকে বন্ধু বানিয়ে ফেলেছি। একটি রেডিও থাকলে, একটি নির্দিষ্ট বেতারের সাথে সম্পৃক্ত না থাকলেও কিছু বেতার আছে যা মনের গহীনে স্থান করে নিতে পারে, সেরকম একটি বেতার রেডিও তেহরান। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান আমার মনে তখন থেকেই চিরস্থায়ীভাবে স্থান করে নিয়েছে।
রেডিও তেহরানের বৈশিষ্ট্য সম্পর্কে সুলতান মাহমুদ ভাই লিখেছেন, সারাদিনের কর্মক্লান্তির পরে একটু প্রশান্তির পরশ পেতে যোগ দিই রেডিও তেহরানের সাথে, যেখান থেকে পাই ইসলামী জ্ঞান ও বিজ্ঞানের এক অন্যরকম পরশ। পশ্চিমা প্রচার মাধ্যম যখন ইসলামের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসের মাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশন করছে, তখন কেবলমাত্র রেডিও তেহরানই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আমাদের অন্ধকারে আলোক বর্তিকা হয়ে আলো দেখিয়ে যাচ্ছে।
রেডিও তেহরানের ভূমিকা সম্পর্কে চমৎকার লেখাটির জন্য সুলতান মাহমুদ সরকার ভাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি মাঝে মধ্যে আপনার লেখা পাব। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আলীর সাহারদির উৎস ডিএক্স কর্নারের প্রেসিডেন্ট এইচ এম তারেক পাঠিয়েছেন পরের লেখাটি। তিনি লিখেছেন, মনে পড়ে সেই সোনালী অতীতের কথা। সালটা ছিল 1992। আমি তখন ডিগ্রি ক্লাসের ছাত্র। পত্রমিতালি গাইড থেকে ঠিকানা নিয়ে রেডিও তেহরানের বাংলা বিভাগে চিঠি পাঠালাম ঢাকার পোস্ট বক্স এর ঠিকানায়। প্রায় এক মাস পর ডাকপিয়ন একটি বড় হলুদ খাম নিয়ে আমার বাড়িতে হাজির। খুলে দেখি তার মধ্যে রয়েছে অনুষ্ঠান সূচি, স্টিকার ও ইংরেজি জমজম ম্যাগাজিন। সেই থেকে যাত্রা শুরু। রেডিও তেহরানের সাথে পরিচয়ের 10 বছর পর অর্থাৎ 2003 সালে আমি বিয়ে করি। তখন রেডিও তেহরান বাংলা বিভাগ আমাকে সুখী পরিবার নামে একটি বই পাঠায়, যা আমার সুখী সংসার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য রেডিও তেহরানের নিকট আমি চিরকৃতজ্ঞ।
রেডিও তেহরানকে মূল্যায়ন করতে গিয়ে এইচ এম তারেক ভাই লিখেছেন, রেডিও তেহরান হল বহুমাত্রিক জ্ঞানের ভাণ্ডার। জীবনকে সুন্দরভাবে সাজাতে এটি একটি অপরিহার্য গণমাধ্যম। আমার মতে রেডিও তেহরানের বাংলা বিভাগের অনুষ্ঠানগুলোর মধ্যে রংধনু হল সবচেয়ে সেরা। অনুষ্ঠানটি ছোটদের জন্য প্রচার হলেও সব বয়সের শ্রোতাদের উপযোগী। এতে প্রচারিত গল্প ও বিষয়গুলো খুবই বাস্তবধর্মী ও শিক্ষণীয়, যা মানুষকে মানবিক উন্নয়নের যথাযথ ভূমিকা রাখে।
রেডিও তেহরানের সঙ্গে পরিচয়, ব্যক্তি জীবনে রেডিও তেহরানের প্রভাব ও অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য এইচ এম তারেক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় পরের লেখাটি জয়ন্ত চক্রবর্তীর। এটি এসেছে ভারতের নয়াদিল্লির সিদ্ধার্থ এক্সটেনশন রোড থেকে। তিনি লিখেছেন, রেডিও তেহরান আমার ও আমার পরিবারের কাছে অতি গুরুত্বপূর্ণ, কারণ নবী মোহাম্মদ সম্পর্কে বিস্তারিত জ্ঞানার্জন এবং বিস্ময়কর দেশ ইরান ও তার জনগণ সম্পর্কে জানা আর কোনো মিডিয়ায় বিরল। ইরানের সংস্কৃতি, সমাজ ও রাজনীতির প্রকৃত চিত্র বহির্বিশ্বের কাছে নিরপেক্ষভাবে তুলে ধরে রেডিও তেহরান। রেডিও তেহরান শুধুমাত্র একটি গতিশীল দেশের কণ্ঠস্বর নয়, এটি পশ্চিম এশিয়ার জ্ঞানের জানালা। এটি আমার বিনোদন, সংবাদ ও পর্যালোচনার জগৎ। রেডিও তেহরান এক গর্বিত জাতির জীবন্ত প্রতীক, এক আকর্ষণীয় দেশের স্পন্দন যা শ্রোতারা অনুভব করতে পারে।
সিনিয়র শ্রোতা জয়ন্ত চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ রেডিও তেহরান সম্পর্কে সুন্দর প্রবন্ধটির জন্য। কিছু কথা কিছু স্মৃতি শিরোনামের প্রবন্ধ প্রতিযোগিতায় পরের লেখাটি পাঠিয়েছেন বাংলাদেশের বরিশাল সদরের কাশীপুর থেকে জিল্লুর রহমান জিল্লু। তিনি তৃণমূল বেতার শ্রোতা তথ্য ক্লাবের সভাপতি। তিনি লিখেছেন, ইসলামের ঐতিহ্য রক্ষার ধারক ও বাহক হিসেবে এশিয়া মহাদেশের মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রয়েছে সুদৃঢ় অবস্থান। গণমাধ্যম জগতেও ইরান বলিষ্ঠ কণ্ঠস্বর। গণমাধ্যম জগতে সাহসী কণ্ঠ যোদ্ধা হিসেবে যতগুলো প্রতিষ্ঠান আছে তার মধ্যে শ্রোতানন্দিত উল্লেখযোগ্য গণমাধ্যম রেডিও তেহরান। সংবাদের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির বিভিন্ন পর্ব রয়েছে এখানে।
রেডিও তেহরান সম্পর্কে চমৎকার কিছু কথা লেখার জন্য জিল্লুর রহমান জিল্লু ভাইকে অশেষ ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্স টুডে সম্পর্কে সরাসরি মতামত জানব IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের কাছ থেকে।
ইরানের সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্ট অর্থাৎ IRIB 2016 সালে পার্স টুডে নামক সাংবাদভিত্তিক ওয়েবসাইটটি চালু করে। চালুর পরপরই এই নিউজটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। রেডিও তেহরান একটি শক্তিশালী আন্তর্জাতিক বেতার কেন্দ্র, এটি মুসলিম বিশ্বের মুখপত্র হিসেবে পরিচিত। IRIB ওয়ার্ল্ড সার্ভিস সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শ্রোতাদের প্রত্যাশা পূরণে যুগের চাহিদা মেটাতে পার্স টুডে ওয়েবসাইট চালু করে। পার্স টুডে মূলত রেডিও তেহরানের অনলাইন সংস্করণ। আধুনিকতার সোয়ায় সমৃদ্ধ এই ওয়েবসাইটটি এখন শ্রোতা, পাঠক ও ভিজিটরদের প্রধান ভরসাস্থলে পরিণত হয়েছে। সর্বশেষ ও বিশদ সংবাদ প্রাপ্তি ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান এতে আপলোড করা হয়, ফলে রেডিওতে প্রচারিত অনুষ্ঠানগুলো আমরা এখান থেকে পড়তে পারি। নিজেদের সুবিধামতো সময়ে ও সুবিধামতো ডিভাইস ব্যবহার করে অনুষ্ঠান শোনা ও পড়ার সুযোগ করে দিচ্ছে পার্স টুডে। সবচেয়ে বড় কথা, কোনো অনুষ্ঠান যতটুকু দরকার বা যতটুকু ইচ্ছা ততটুকু শুনতে পারি বা ততটুকু পড়তে পারি। গুরুত্বপূর্ণ অংশ আবার প্রয়োজনে কপিও করতে পারি। তবে পার্স টুডের সাফল্য তার খবরের জন্যই। মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাপ্রবাহে এর শক্তিশালী ভূমিকা থাকার কারণে মূলধারার গণমাধ্যম হিসেবে পার্স টুডের গুরুত্ব বহুগুণে বেড়ে গেছে। ইসলাম ও মুসলিম বিশ্বের সঠিক, সর্বশেষ ও নুরিমহ খবর প্রচার করে পার্স টুডে মজলুমের কণ্ঠস্বরে পরিণত হয়েছে, বিশেষ করে বাংলা বিভাগ। কেননা বাংলাদেশের অনেক মিডিয়া যেসব খবর প্রচার করতে পারে না, পার্স টুডে থেকে আমরা সেসব খবরও পেয়ে থাকি। সকল ধরনের রাজনৈতিক মতামত সম্বলিত খবর ও সংবাদ বিশ্লেষণ প্রচার করে বাংলাভাষী পাঠকদের মন জয় করে নিয়েছে এই ওয়েবসাইটটি। আমি প্রতিদিন 3-4 বার ওয়েবসাইটটি ভিজিট করি, পছন্দের খবরগুলো পড়ি, আকর্ষণীয় খবরগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করি। আর এতে খবর ও অন্যান্য অনুষ্ঠান এমনভাবে সাজানো যে তা খুঁজে পেতে মোটেও অসুবিধা হয় না। হোম পেজ থেকে প্রতিটি বিভাগে বিচরণ করা সম্ভব। খবর ও প্রতিবেদনের সাথে থাকে পর্যাপ্ত ছবি, কখনো কখনো অডিও এবং ভিডিও থাকে। প্রতিটি খবর ও অনুষ্ঠানের নিচে অনুরূপ খবর বা অনুষ্ঠানের আরও লিঙ্ক দেওয়া থাকে, ফলে দর্শক বা পাঠক সহজেই একই রকম আরও খবর বা অনুষ্ঠান পড়ার সুযোগ পেয়ে যান। তবে পার্স টুডেতে খবর ও সংবাদ যত দ্রুত আপলোড হয়, রেডিওর সাপ্তাহিক অনুষ্ঠানগুলো তত দ্রুত আপলোড হয় না। আমরা কোরআনের আলো, সোনালি সময়, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান, দর্পণ প্রভৃতিও দ্রুত আপলোডের অনুরোধ জানাই।
পার্স টুডে সম্পর্কে একটি পূর্ণাঙ্গ মতামতের জন্য শাহাদাত হোসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনুরোধের বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করব ইনশাআল্লাহ। পার্স টুডে সম্পর্কে আরেকটি মতামত এসেছে বাংলাদেশের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার উত্তর কালিকাপুর থেকে, আর পাঠিয়েছেন জি মোস্তফা। তিনি লিখেছেন, রেডিও তেহরান পৃথিবীর দেশে দেশে সত্য ও সৌন্দর্যের বার্তা ছড়িয়ে দিচ্ছে। এ বেতারের ওয়েবসাইট পার্স টুডের সংবাদ প্রতিদিনই পড়ি। মধ্যপ্রাচ্যের টালমাটাল পরিস্থিতি, তেল রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে সজাগ থাকতে হলে পার্স টুডের জুড়ি নেই। পশ্চিমা বিশ্ব মুসলিম বিশ্বের উপর কিভাবে আগ্রাসন চালাচ্ছে সেগুলো জানতে হলেও আপনাকে পার্স টুডে ও রেডিও তেহরানে নজর রাখতে হবে। পার্স টুডে ওয়েবসাইটে ধারাবাহিকভাবে কোরআনের আয়াত, অর্থ ও তাফসির উপস্থাপন করা হয়। এসব বিষয় থেকে আমি ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছি।
ভাই জি মোস্তফা পার স্টুডিও থেকে উপকৃত হচ্ছেন জেনে ভালো লাগলো। আশা করি আবারও লিখবেন। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপড়া থানার গংরা গ্রাম থেকে আলামিন শেখ হিরামন পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা না শুনলে অনেক অজানা তথ্য অজানায় থেকে যেত। এর আগে আমার কাছে বেতার মানে ছিল গান, বাজনা, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি, কিন্তু রেডিও তেহরান আমার ধারণা বদলে দিয়েছে। এখানে শিক্ষা, সংস্কৃতি সহ সবকিছুই পাওয়া যায়। চিঠির শেষাংশে তিনি বর্ষা মৌসুমে নানান রোগ ব্যাধি নিয়ে স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আলোচনা শুনতে চেয়েছেন।
বর্ষাকালীন রোগ ব্যাধি নিয়ে স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আলোচনার প্রস্তাবটি আমাদের বিবেচনায় থাকল। সুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের রাজধানী ঢাকার সাভারের নামাগেন্ডা থেকে মোহাম্মদ হাবিবুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, আমি অনলাইন রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনি। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও তার বাংলা তর্জমা আমার সবচেয়ে বেশি ভালো লাগে।
অনলাইনে রেডিও তেহরান শোনার জন্য হাবিবুর রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জের কটিয়াদি থানার চর ঝাকালিয়া থেকে, আর পাঠিয়েছেন মিয়া মোহাম্মদ সিদ্দিক। তিনি লিখেছেন, রেডিও তেহরানের প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই তথ্যবহুল, গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয়। তবে চিঠিপত্রের আসর প্রিয়জন আমার ক্লাবের সকলের মন কেড়েছে, কারণ প্রিয়জনে শ্রোতাদের নিপুণ হাতের চিঠি ও সাক্ষাৎকার অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করে তোলে। ১২ জন আমার একটি সাক্ষাৎকার প্রচারিত হয়, এজন্য রেডিও তেহরানের পরিচালক সকল কলাকুশলী ও উপস্থাপককে জানাই অভিনন্দন ও কৃতজ্ঞতা।
প্রিয়জন সম্পর্কে মতামত জানানোর জন্য মিয়া মোহাম্মদ সিদ্দিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরটি শেষ করব একটি গান শুনিয়ে। মুখোশ শিরোনামের গানটির কথা লিখেছেন হোসাইন নূর, সুর করেছেন মোহাম্মদ আবদুল্লাহ, আর গেয়েছেন কণ্ঠশিল্পী ইকবাল এইচ জে।
তো সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, গানটি আপনারা শুনতে থাকুন, আর আমরা বিদায় নেই প্রিয়জনের আজকের আসর থেকে।
জীবনের ছায়া তলে মায়াবী চাঁদটা আধারে হাত ছানি দেয়, কুহেলি কা ঘিরে ফেলে দিনের শুরু, কুহেলি কা ঘিরে ফেলে দিনের শুরু, দূরে যায় রবি উঠতে তবু ধূসর লাগে কেন এই পৃথিবী, তবু সর লাগে কেন এই পৃথিবী, একলা একান্তে কি যেন হারিয়ে এখন আর নেই আমার মনে রাজান্তে, কি যেন হারিয়ে এখন আর নেই পাশাপাশি কাছাকাছি নেই কারো মন, নিজের ভালো লাগা সবচেয়ে প্রিয়, নিজের ভালো লাগা সবচেয়ে প্রিয়, ছড়া পাতা পায় না যত জেগে ওঠে শুধু আঘাতে চিহ্ন, জেগে ওঠে শুধু আঘাতের চিহ্ন, দুর্বল সীমান্তে কি যেন হারিয়ে এখন আর নেই আমার। যেন হারিয়ে এখন আর নেই নিথর মনে রজান্তে। মুঠো প্রেম দুটো হাতে আগলে রাখার ভরসা করার মতো নেই কেউ, বাহিরে প্রবাহিত শান্ত নদী, বাহিরে প্রবাহিত শান্ত নদী, অথচ ভেতর খর শ্রোতা ঢে।
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետությանը հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթերեն հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Իրանսատ Բադր 526-i և AM8-4W արբանյակների միջոցով։
Բարի երեկո հարգարժան բարեկամներ, բարի երեկո մեր շատ սիրելի մշտական ու գնդիր։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ձայնի ռադիոն է ուղեղ եթերում ողջունում ձեզ ցանկանում խաղաղություն առողջություն։ Եվ սկսում է 2 ժամյա երեկոյան աշխատանքը։ Մայրաքաղաք Թեհրանում ժամը 18:53 Թվականից հունիսի 29-ն է, Իրանում 1404 թիվն է, Թիրամսի 8-ը։ Ձեզ ենք ներկայացնում կիրակի երեկոյան ռադիոհաղորդումների ծրագրացանկը։ Ինչպես ամեն օր այս ժամին, նախ կլսենք միասին մի երգ, որից հետո ժամը 19-ին ուղեղ եթերում կհաղորդենք լուրեր, որին հաջորդի օրվա քաղաքական հոդվածը։ Ծրագրի երկրորդ բաժնում Թեհրանի ռադիոն ձեզ եթեր կուղեկցի հետևյալ ռադիոհաղորդումներով. Գեղարվեստական հաղորդումը, ողջույն բարեկամ, Իրանի պատմությունը, Պարսի ծոցի մասին, ոչրագործ սիոնիստների արարքի արտացոլումը զանգվածային լրատվամիջոցներում։ Հարգարժան բարեկամներ, շուրջ 2 ժամ հետևեք։